الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینل দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আবার একবার উপস্থিত হলাম ইসলামের আলো অনুষ্ঠানে, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ বিগত কয়েক পর্বে আপনারা দেখে আসছেন ইসলামের আলোর যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি ওই সকল বিষয় আমরা এখানে নিয়ে থাকি দর্শক শ্রোতা, যে সকল বিষয় ইসলামকে আলোকিত করেছে। আর ইসলামের প্রত্যেকটি বিষয় যদি কোনো মুসলমান এই ইসলামকে আঁকড়ে ধরে আর নিজের মধ্যে এই ইসলামকে পরিপূর্ণভাবে দেখতে চায়, তবে ইসলামের প্রত্যেকটি বিষয় মানুষকে আলোকিত করে আলহামদুলিল্লাহ। আর এই ইসলামের আলো অনুষ্ঠানে ওই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আসুন আমরা শুরুতে দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা মুহাম্মদ মাসুদ হোসাইন আল কাদেরী আত্তারি আলহামদুলিল্লাহ। আর আমাদের সাথে রয়েছে মাওলানা মুহাম্মদ রেজাউল আত্তারি। তাদের থেকে কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব। আর আজকের যে বিষয় আমরা নিয়েছি এ বিষয় সম্পর্কেও তাদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব, মাদানী ফুল আমরা শ্রবণ করব। দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে বিশেষ করে আপনাদের কল SMS আমরা নিয়ে থাকি। আপনাদের যদি এমন ইচ্ছা হয় যে ইসলামের আলো অনুষ্ঠানে আমার কিছু কথা বলার আছে বা আপনাদের কাছে আমার কিছু কথা জানানোর আছে, এই অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত আপনি দিতে চাচ্ছেন বা আজকের যে বিষয় এই বিষয়ে আপনি মতামত দিতে চাচ্ছেন, তবে আমাদের এই কল SMS করুন। দর্শক অবশ্যই আপনাদেরকে আজকের বিষয় জানিয়ে দিব। আজকের যে বিষয়, আলহামদুলিল্লাহ প্রত্যেকটি মুসলমানের অন্তরে এ বিষয়ে খুবই মহাব্বত আর খুবই ভালোবাসা আর খুবই সম্মানিত চোখে এই বিষয়টি আমরা দেখি, আর তা হল আল কোরআন। আজ আমরা বিষয় নিয়েছি কোরআন। শুরুতেই আমরা আমাদের মেহমান রেজাউল আত্তারি ভাই আমাদের সঙ্গে রয়েছেন, রেজাউল ভাইয়ের কাছে যাব। অনেক দূর থেকে আসেন মেহমান বৃন্দ আমাদেরকে আলোচনা শোনানোর জন্য, মাদানী ফুল দেওয়ার জন্য, কিছু ভালো কথা শোনানোর জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। তো রেজাউল ভাই আপনি কেমন আছেন? মাশাল্লাহ, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের কিছু অনুষ্ঠানে আপনাকে দেখা যায়, আজও দাওয়াত কবুল করেছেন, ইসলামের আলো অনুষ্ঠানে আসছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। দর্শক শ্রোতাও অপেক্ষায় থাকে যে মুবাল্লিগ কে কখন আসবে, কার মুখে কোন বাণী শুনবে, কোন আলোচনা শুনবে, প্রিয় মাদানী ফুলগুলো শুনবে। হয়তোবা দর্শক এখন অপেক্ষায় আছে কখন আপনাদের থেকে মাদানী ফুল তারা শ্রবণ করবে। রেজলভে আজকের বিষয় যেহেতু কোরআন নিয়েছি, শুরুতেই কিছু মাদানী ফুল দর্শকের জন্য।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস-সালাতু ওয়াস-সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয় খুবই চমৎকার, কোরআন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর নাযিলকৃত এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মহান মুজিজাও বটে।
জি,
পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের এমন বাণী যেটা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অর্থাৎ আলিফ লাম মিম এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই,
সন্দেহ নেই,
লা রাইবা ফীহি যার মধ্যে কোনো সন্দেহ শক শুভা নেই, হুদাল লিল মুত্তাকিন যারা ক্ষুধা বিরূপ, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য এটা হেদায়ত। তো কুরআনুল করিম এই যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এটা নাজিল করার কিছু কারণ, উদ্দেশ্য এবং তারতিব, কুরআনুল করিমের আলোচ্য বিষয়, কুরআনুল করিমের বিভিন্ন দিক আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কুরআনের মধ্যেই বর্ণনা করেছেন। আর এই কুরআন শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে প্রায় 71 বার উল্লেখ করেছে। সরাসরি কুরআন শব্দটি
ভাষা,
এছাড়াও কুরআন কে বিভিন্ন নামে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে ঘোষণা দিয়েছেন। তাছাড়াও কুরআনুল করিমের যে ইঙ্গিত, কুরআনুল করিম এর শান, কুরআনুল করিমের মর্যাদা, কখন নাজিল হয়েছে, কিভাবে নাজিল হয়েছে, কার উপর নাজিল হয়েছে, কুরআনুল করিম এর নাজিল পদ্ধতি কি, কুরআনুল করিমকে কিভাবে তিলাওয়াত করতে হবে, কুরআনুল করিম তিলাওয়াত করার পদ্ধতিটা কি, এবং কুরআনুল করিম মানুষের জন্য কি কি উপহার কোরআনের মধ্যে রয়েছে, কুরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিভাবে মানুষদেরকে কুরআনুল করিম শুনিয়েছেন, কিভাবে মানুষদেরকে কুরআনের মাধ্যমে হেদায়াত দিয়েছেন, এর বিস্তারিত বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের মধ্যে ঢেলে সাজিয়েছেন। আর এই কুরআনুল করিমের উলামায়ে কিরাম প্রায় 57টি মতো নাম কুরআনের মধ্য থেকেই বের করেছেন। এর মধ্যে থেকে আমি কিছু উল্লেখ করছি: আল কিতাব, আল মুবিন, আল কোরআন, আল করিম, কালামুল্লাহ, নূর, হুদা, রহমা, আল ফুরকান, শিফা, মুইজা, হিকমা, হাকিম, মুহাইমিন, মুসাদ্দিক, সিরাত আল মুস্তাকিম, কাইয়িম, আল ফসল, নবাউন আজিম, আতানজিল, রুহ, আরবি, বশির, বয়ান, ইলম, হক, হাদি, আজব। অর্থাৎ এমনি ভাবে প্রায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল করিমের বিভিন্ন নাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে দিয়েছেন। আর প্রত্যেকটা নামেরই একটা উদ্দেশ্য আছে।
রেজাউল ভাই, যে বিষয়টি শুরুতে আপনি বললেন যে কুরআন নাজিল হওয়ার যে কারণ, এই কারণটাও কুরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা বর্ণনা করেছেন। আজকে আমি কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার যে লিখিত কিতাব ফয়জানে রমজান, ফয়জানে রমজান যখন অধ্যয়ন করতেছিলাম, তো এর মধ্যে একটি বিষয় দেখলাম, রোজা ফরজ হওয়ার কারণ কি। দর্শক শ্রোতা, ইসলামের মধ্যে যেই ইবাদতগুলো আছে বা যে কাজগুলো আছে, হজ বলেন, নামাজ বলেন, জাকাত বলেন, এরপরে এ কোরআন বলেন, এগুলোকে আল্লাহ তাবারক ও তাআলা ইসলামের মধ্যে ঘটে যাওয়া এমন কিছু ঘটনাকে মানুষের মাঝে সতেজ রাখার জন্যই এই কাজগুলো ইবাদত ইবাদত হয়েছে। যেমন যদি আমরা রোজা বলি, রোজার ব্যাপারে সামনে রমজান মাস আসতেছে, তো রমজান ফরজ হওয়ার কারণ কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকতেন, রাতের বেলা আল্লাহ তাআলার জিকির করতেন। আর এই ইবাদতটা আল্লাহ তাআলার দরবারে এমন পছন্দ হয়েছে, এটা উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছেন। এভাবে যদি আমরা হজের যে মৌসুম আসে, হজের সময় যখন আসে, সাফা মারওয়া যে মানুষ সাই করে, এটার একটা ইতিহাস আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দির করা কাজকে পছন্দ হয়েছে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ এটা আমাদের জন্য, হজকারীদের জন্য, হজ পালনকারীদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। এভাবে করে ইসলামের ইতিহাসের মধ্যে যেগুলো পাওয়া যায়, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবিত রাখার জন্য ইতিহাসকে মানুষের সামনে এগুলো ইবাদত হিসাবে কবুল করে নিয়েছেন বা আমাদেরকে এগুলো ইবাদত হিসাবে দিয়েছেন। দর্শক শ্রোতা, আপনাদের কল SMS নেব, অবশ্যই সঙ্গে থাকুন। আমরা ইনশাআল্লাহ মাসুদ হুজুর থেকে কিছু মাদানী ফুল শ্রবণ করে এরপর আপনাদের কল SMS নেব। জি হুজুর,
জাযাকাল্লাহ, বহুত শুকরিয়া কোরআনে পাকের উপর কিছু বলার সুযোগ প্রদান করার জন্য। কোরআন ওই কিতাব যা আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর নাযিল করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রকাশ্য 23 বছরের জিন্দেগীতে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম বারবার তশরিফ নিয়ে এসেছেন। আল্লাহ তাআলার কথা মোবারক কালাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামকে শুনিয়েছেন। বিধিনিষেধ যা আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন তা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া ইসলামের দরবারে পেশ করেছেন। আর এগুলার সমষ্টি হচ্ছে কালামে পাক, কোরআনে পাক, আমাদের কিভাবে চলতে হবে, এর দিক নির্দেশনা এবং কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সবকিছুর ইশারা ইঙ্গিত কোরআনে পাকের মধ্যে রয়েছে। তো এটাই হচ্ছে কোরআনে পাক, যার উপর কোনো আমাদের সন্দেহ সংশয় নাই, যেটা কোরআনে পাকের শুরুতে আমার রেজাউল কবির ভাই বললেন যে আল্লাহ তাআলা কালামে পাককে ঘোষণা দিয়েছেন। এটার উদ্দেশ্য হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আখিরাতকে ভয় করে, তাদের হিদায়াত স্বরূপ আল্লাহ তাআলা এই কালাম নাযিল করেছেন। শব্দের দিক থেকে যদি যায় কোরআন, এর শব্দমূলের দিকে যদি দেখি, এটা কারুন বা কারুন থেকে মোশতাক, এটার উৎপত্তি তো একটা হচ্ছে কারুন দ্বারা অর্থ হচ্ছে পঠিত, এটা পাঠ করা হয়েছে, পাঠ করা হয়েছে এবং পাঠ করা হচ্ছে, কেয়ামত পর্যন্ত হতে থাকবে। জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম দরবারে এসে পাঠ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের মাঝে শুনিয়েছেন, এটা বারবার পড়ছে, পড়তে থাকবে, কারণ এটা পড়া, শোনা, ধরা, ছোঁয়া, ইবাদত, দেখাও ইবাদত। আর এটা হচ্ছে কারনুন, এটা মিলিত, কোরআনে পাকের এক একটা আয়াত পরবর্তী আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ। শব্দের দিক থেকে দেখেন, ঘটনার দিক থেকে দেখেন, সবদিকে সুন্দর একটা সামঞ্জস্য বিধান রয়েছে। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লাস্টে নুন, আর রহমান রাহিম লাস্টে নুন, এইভাবে একটা ছন্দের দিক থেকে খুব সুন্দর, এবং বিধানের দিক থেকেও এই ঘটনার পরে এই ঘটনা, এই সুরার পরে এই সুরা কেন আনলো, এটার একটা খুব সামঞ্জস্যতা বিধান রয়েছে। তো কারণ বলা হয় সিংকে, যেমন গরুর সিং আমরা দেখি, মহিষের সিং দেখি, সিং দুটোটা কিন্তু মিলিত প্রায় একটা সাথে একটা, দেখতে একদম সমান্তরাল মনে হয়। তো কোরআনে পাকের আয়াত একটার সাথে একটা খুব সামঞ্জস্য বিধান পূর্ণ রয়েছে, আর দেখতেও সুন্দর, শুনতেও সুন্দর। তাই কোরআনকে কোরআন বলা হয়, এটা এমন একটা কিতাব যেটা আল্লাহ তাআলার কালাম। কোরআনের ব্যাপারে আমাদের আকীদা মুসলমান হিসেবে কেমন রাখা যায়, কোরআন এমন একটা জিনিস যেটা শুধু কিতাবের নাম নয়, এটা আমাদের মৌলিক ঈমান, বিশ্বাস। কোরআনকে যদি কেউ অস্বীকার করে, কোরআনে পাকের একটা হরফ, একটা আয়াত কে যদি কেউ, বা একটা বিধানের কিঞ্চিৎ অংশকেও যদি কেউ অস্বীকার করে, সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, সে আর মুসলমান থাকবে না। তো আমাদের মুসলমান হিসেবে কেমন আকীদা রাখা যায় যে এটা হচ্ছে আল্লাহ তাআলার কালাম, এটা আল্লাহ তাআলার সৃষ্ট কোন বস্তু না, এটা আল্লাহ তাআলার সিফাতের মধ্যে, গুণাবলীর মধ্যে একটা অন্যতম গুণ সম্মিলিত, এটা হচ্ছে আল্লাহ তাআলার কালাম, আল্লাহ কথা বলেছেন, এটাই যা যা বিধান নাজিল করেছেন, এটা আমাদের কাছে এসে পৌঁছেছে। তো এটা স্থায়ী, এটা কখনো ধ্বংস হবে না। তো কোরআন, মূল কোরআন যেটা যেটা আমরা বাহ্যিক ভাবে দেখছি, লিখিত একটা কিতাবের পাতা, এটা না, মূল কোরআন যা নাজিল করেছে আল্লাহ তাআলা, যেই হুকুম যা আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেছেন, আর জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দরবারে এটা পেশ করেছেন, এটা অবিনশ্বর, এটা কখনো নশ্বর, নষ্ট, ধ্বংস, ক্ষয় ইত্যাদি হবে না। কোরআনের ব্যাপারে, আল্লাহ তাআলার ব্যাপারে যেমন আমাদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা স্থায়ী, আর আল্লাহ তাআলা ছিলেন, আছেন, থাকবেন, আল্লাহ তাআলা না মওত আসবে, না যেটা আমরা ধ্বংস হয়ে যাব, আল্লাহ তাআলার জাত, ব্যক্তিগত সত্তা, আল্লাহ তাআলার গুণাবলী, এগুলোর ধ্বংস হবে না। তো কোরআনে পাকের ব্যাপারে আমাদের আকীদা এমন রাখা চাই।
মাশাআল্লাহ, খুব সুন্দর মাদানী ফুল মাসুদ ভাই আমাদেরকে দিলেন দর্শক শ্রোতা, আশা করি অনেক কিছুই এখান থেকে আমাদের শিখার বিষয় রয়েছে। আসুন, দর্শকের কিছু কল এসএমএস নেই, এরপর ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা আবারও আলোচনায় আসব কোরআন এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ। যে দর্শকের কল চালিয়ে দিই।
মোহাম্মদ ফাহিম রেজা, সোনারগাঁও নারায়ণগঞ্জ, আমার বাড়ি। আজকের অনুষ্ঠান ইসলামের আলো, বিষয় কুরআন, আমরা শুদ্ধ করে কুরআন শরীফ কিভাবে তেলাওয়াত করব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহিম রেজা আত্তারি, ধন্যবাদ আপনাকে, নারায়ণগঞ্জ সোনারগাঁও থেকে আপনি আমাদেরকে কল করেছেন। কোরআনকে কিভাবে শুদ্ধভাবে আমরা তেলাওয়াত করতে পারি? যদি আপনার বয়স কম হয়ে থাকে, এখনো মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হওয়ার বয়স আপনার আছে, তবে আমি আপনাকে অনুরোধ করব যে আপনি দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হয়ে যান, এরপর এখান থেকে আপনি সহিহ শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত শিখেন। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব আত্তারি, আমার বাড়ি মুন্সিগঞ্জ, আমি ঢাকা থেকে বলছি।
আজকের অনুষ্ঠান ইসলামের আলো বিষয় হলো কুরআন। কুরআন রমজান মাসে এক হরফ আদায় করলে কতগুলো নেকি আদায় হবে, আমার এটা জানার ছিল।
আচ্ছা আব্দুল হাবিব ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকুন। জানানোর চেষ্টা করছি রমজানুল মোবারকে কোরআনে পাকের তেলাওয়াতের ফজিলত কত রয়েছে ইনশাআল্লাহ তাআলা অবশ্যই বলবো। কিছু এসএমএস নেই ইনশাআল্লাহ, এরপরে আসছি আলোচনা নিয়ে। এক ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করলেন ঠাকুরগাঁও থেকে, তিনি বললেন আপনাদের অনুষ্ঠান ইসলামের আলো, আর এর মধ্যে প্রতি সপ্তাহে যে আপনারা বিষয়গুলো নেন এগুলো আসলেই শ্রবণ করার মতো, আর এর থেকে অনেক কিছু শিখার আমরা পেয়ে থাকি। আজকে যে বিষয় নিয়েছেন কোরআন, আসলে কোরআন নিয়ে কি আলোচনা করবেন, কি কোরআনের ফজিলত, তেলাওয়াতের ফজিলত, কোরআন নাজিল হওয়ার মাস নিয়ে? আসলে আমরা আজকের যে বিষয় নিয়েছি কোরআন, এখানে আসলে তো কোরআন নিয়ে আলোচনা করার মতো অনেক সময়ের প্রয়োজন। যতটুকু ইসলামের আলো এই অনুষ্ঠানে আমরা সময় পাই, চেষ্টা করব এমন কিছু মাদানী ফুল দেওয়ার জন্য যাতে মুসলমান আমরা, আমরা মুমিন, আমরা ইমানদার রমজান আসার পূর্বেই যেন আমরা কোরআনের সাথে এক বন্ধুত্ব করে নিতে পারি, এটাই উদ্দেশ্য। যখন আজকের অনুষ্ঠান যারা দেখবে তারা যদি ফজিলত সম্পর্কে কিছু না কিছু ইলম অর্জন করি আমরা, তবে রমজান আসার আগেই কোরআনের সাথে এক ভালো সম্পর্ক আমাদের হয়ে উঠবে ইনশাআল্লাহ। আরেক ভাই আমাদেরকে বন্দর থেকে এসএমএস করলেন, তিনি বললেন যে কোরআনুল করিমকে রমজানকে কোরআন নাজিলের মাস কেন বলা হয়? অবশ্যই সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করছি জানানোর জন্য। রেজাউল ভাই, কিছু কল, কিছু এসএমএস আপনার থেকে, কিছু মাদানী ফোন।
রমজানকে কোরআনের মাস বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেই এর উত্তর দিয়ে দিয়েছেন।
সুবহানাল্লাহ।
সূরা কদর নাযিল করে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানে বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল মুবারাক। তো বরকতময় রজনী, বরকতময় রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআন অবতরণ করেছেন। কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা নাজিলকৃত কিতাব যেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বিভিন্ন হুকুম আহকাম লিপিবদ্ধ করে রেখেছেন, লিপিবদ্ধ করেছেন দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই সূরা বাইয়িনা এর মধ্যে এভাবে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকা কুতুবুম কাইয়িমা, অর্থাৎ তাতে রয়েছে সন্নিবদ্ধ বিধানাবলী, অর্থাৎ লিপিবদ্ধ আকারে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এবং তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এক একটি হুকুম এক এক বান্দার উপযুক্ততার ভিত্তিতে, যেমন আমরা রমজানুল মুবারক আসছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমেই রমজানের সম্পর্কে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহি কুরআন, যেখানে কোরআন নাজিল করা হয়েছে রমজান মাসে, আল্লাহ রাব্বুল আলামিন আরো রমজান মুবারক কিভাবে আমরা এই পালন করব, রমজান আমাদের কিভাবে পালন করতে হবে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন, এইভাবে কোরআনের মধ্যে বিধান দিয়ে দিয়েছেন রমজান পালন করার এই মানসিকতা তৈরি করার জন্য। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে যেমনি ভাবে ইসলামী ভাই প্রশ্ন করলেন যে কিভাবে সহজ ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ারাতিলিল কোরআন তারতিলা, কোরআনকে তার তিল সহকারে ধীরে ধীরে থেমে থেমে পাঠ করো। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহজ করে সহজভাবে পাঠ করার কথা বলেছেন এবং সহজ করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, উপদেশ গ্রহণ করার জন্য সহজ করেছেন এবং পাঠ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ।
আল্লাহ আল্লাহ। আসলে দর্শক শ্রোতা, যখন আপনি এই কোরআনকে কারো থেকে একটু শিখবেন, কিছুদিন আপনি শেখার চেষ্টা করেন, শুরুতেই মাদানী কায়দা, মাদানী কায়দা শেষ করার পরে যখন আপনি কোরআন হাতে নিবেন আর ধীরে ধীরে কোরআন পড়ার চেষ্টা করবেন, আমি তো আপনাকে খুব জোর দিয়ে বলতে পারি এটা, যখন কোনো ব্যক্তি কোরআন শেখার আগ্রহ নিয়ে কোনো ওস্তাদের কাছে বসে, কোনো কারি সাহেবের কাছে বসে, এরপরে কোনো আলিম সাহেবের কাছে বসে গিয়ে সে, তখন সে আস্তে আস্তে যখন ধীরে ধীরে কোরআনুল করিম তেলাওয়াত শুরু করে, তার অন্তরের মধ্যে এমন তৃপ্তি পায় বা এমন স্বাদ অনুভব হয়, এর চেয়ে আর অন্য কিছুতে এত মজা, এত স্বাদ আমার মনে হয় না নেই। কোনো ব্যক্তি কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনকে হাতে নিল তেলাওয়াত করার জন্য, এরপরে সে কোরআন তেলাওয়াত করছে,
এক হরফ উচ্চারণ করছে, তো দ্বিতীয় হরফে গিয়ে সে আটকে গেল, আবার দ্বিতীয় হরফ সে জিজ্ঞাসা করলো, আবার সেটা পড়লো, তৃতীয় হরফে গিয়ে আবার আটকে গেল। এই যে ধীরে ধীরে ঠেকে ঠেকে কোরআনে পাকের তেলাওয়াত করছেন আপনি, এটা আল্লাহ তাআলার দরবারে যে কত পছন্দনীয়, এটা তখনই বুঝবো আমরা যখন আমরা ইন্তেকাল করব, যখন আমরা কবর দেশে চলে যাব, তখন বুঝবো যে আমি যে কষ্ট করে কোরআনকে শিখার চেষ্টা করেছি, কোরআনকে আমি মহাব্বত করেছি, খুব কষ্ট করে কোরআনের তেলাওয়াত করেছি, সেই কষ্টটা এখন আমার কাজে আসবে।
যেমন পাকের মধ্যে এটাও আসছে যে ব্যক্তি থেমে থেমে কোরআন পাঠ করে তার জন্য দ্বিগুণ সওয়াব।
সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আরো একটা হাদিস আমি আজকেই পড়লাম যে হাশরের ময়দানে আল্লাহ তাবারক তাআলা বান্দাকে বলবেন যে তুমি যেভাবে দুনিয়াতে তার তিলের সাথে সৈশুদ্ধ ভাবে কোরআনে পাকের তেলাওয়াত করেছো, আজ তেলাওয়াত করতে থাকো আর সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকো, অর্থাৎ জান্নাতের দিকে তুমি যেতে থাকো। দর্শক শ্রোতা, কোরআন এমন একটি কিতাব যা একটু আগেও মাসুদ ভাই বললেন, এই কোরআনকে স্পর্শ করা সওয়াবের কাজ, এই কোরআন জিয়ারত করা সওয়াবের কাজ, এই কোরআন তেলাওয়াত করা সওয়াবের কাজ, এই কোরআনের হুকুম মোতাবেক জীবনকে পরিচালনা করা সওয়াবের কাজ। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আমার উম্মতের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে পড়ে অপরকে শিখায়। তো কেন কোরআন থেকে দূরে থাকবো? আমরা নিয়ত করে ইনশাআল্লাহ এই কোরআনকে নিজের এক বন্ধু হিসাবে নিয়ে নেই, যখনই সময় পাই আমরা কোরআন নিয়ে বসে যাই তেলাওয়াত করার জন্য। দর্শকের আরো কিছু কল নিব, এরপর ইনশাআল্লাহ আবার আসবো মাসুদ ভাইয়ের কাছে কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল নেওয়ার জন্য। জি, কল চালিয়ে দিই।
মোহাম্মদ আব্দুর রহমান হুজাইফা, আজকের অনুষ্ঠান ইসলামের আলো, বিষয় কোরআন, আমি কোরআন কিভাবে শিখবো এবং কোথায় শিখবো? সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হুজাইফা ভাই আপনি সঙ্গেই থাকুন, কোথায় শিখবেন আর কিভাবে শিখবেন? মাশাআল্লাহ, খুব আগ্রহ দেখা যায় আপনাদের, শুধু একটু যদি সুপরামর্শ দেওয়ার মতো কোনো ব্যক্তি থাকতো আমাদের পিছনে, তবে হয়তো বা আমাদের কোরআন শিখার আরো সহজ পথ বেরিয়ে যেত ইনশাআল্লাহ। সঙ্গে থাকুন। জি মাসুদ ভাই, অনেক কল আসলো ইসলামী
মাশাআল্লাহ। তো কোরআন আসলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের উপর ওহী, জি, যেটা নাজিল হয়েছে এটাকে আমরা ওহী বলি, ঐশী বাণী। তো যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান নাজিল হয়েছে জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলার দরবারে মানে পাঠ করা হয়েছে, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা লেখার নির্দেশ দিয়েছেন, কোরআন হিসেবে এটাকে সংরক্ষণ করা হয়েছে। তো এটা হচ্ছে ওয়াহিয়ে আমরা মতলু বলি। ওয়াহি আল্লাহ তার পক্ষ থেকে বিধান নাজিল হওয়ার দুইটা ধরন রয়েছে, একটা হচ্ছে ওয়াহিয়ে মতলু, একটা ওয়াহিয়ে গাইরে মতলু, যা তিলাওয়াতের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরবারে পেশ করা হয়েছে ওয়াহি, সেটা আমরা ওয়াহিয়ে মতলু বলি, যেমন কোরআনে পাঠ। আর একটা হচ্ছে ওয়াহিয়ে গাইরে মতলু, যেটা তেলাওয়াত করা হয় না, তো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করে এটাও বিধান, যেটা আমরা হাদিসে পাক, যেমন কোরআনে পাক তেলাওয়াত করা হয়, এটা তেলাওয়াতের একটা ফজিলত রয়েছে, হাদিসে পাকও পড়ে থাকি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বিধানাবলী নিজের ভাষায় প্রকাশ করেছেন, হাদিসে পাকে কোরআনে পাকের ব্যাখ্যা হিসেবে আমরা পাই, তো সেটাকে আমরা বলি ওয়াহিয়ে গাইরে মতলু। তো এই ওহির উপর, আল্লাহ তাআলার ওহির উপর আমাদের বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখাটা আমাদের ফরজ। তো এটা হচ্ছে ঈমান। কোরআনে পাক শিক্ষাটা, শিক্ষা করা প্রত্যেকের উপর কিন্তু ফরজ। আমরা ছোট হই, বড় হই, যদি আমরা বালিক হওয়া পর্যন্ত পৌঁছে যাই, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তো কোরআনে পাক শিক্ষাটা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই শিখে নেওয়াটা আমাদের উপর কিন্তু আবশ্যক। কেননা আমার উপর যেদিন থেকে নামাজ ফরজ হচ্ছে, তো নামাজের মধ্যে আমাকে তিলাওয়াত করতে হবে। তো তিলাওয়াত যদি করতে হয়, তিলাওয়াত যদি আমি বিশুদ্ধ ভাবে না শিখি, তো আমি তো গুনাহগার হচ্ছে, আমার নামাজ আদায় হচ্ছে না। নামাজের মধ্যে কোরআনে পাক তিলাওয়াত করাটা, কেরাত করাটা ফরজ। তাই কোরআনে পাক শিখাটা আমাদের উপর ফরজ। তাই একটু আগে আপনি বললেন যে ওই ব্যক্তি উত্তম, যে আমার রাসূল পাকের মতের মধ্যে যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায়, সে হচ্ছে উত্তম উম্মত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এক তো হচ্ছে কোরআনে পাকের উপর বিশ্বাস স্থাপন করা আমাদের জন্য ফরজ, এটা ঈমান। কেউ যদি কোরআনকে আল্লাহ তাআলার বাণী না মানে, তাহলে সে তো ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। যেভাবে আমরা সপ্ত ঈমানের মধ্যে পড়ে থাকি যে আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআথি বাদাল মাউত। তো এভাবে আল্লাহ তাআলার উপর ঈমান আনা, আল্লাহ তাআলার ফেরেশতাদের উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনা, কিতাবের উপর ঈমান আনা, আখিরাতের উপর ঈমান আনা, তাকদীরের ভালোমন্দের উপর ঈমান আনা এবং কিয়ামতের দিন পুনরুত্থানের প্রতি ঈমান আনা, এগুলো আমাদের মৌলিক বিশ্বাস। এগুলো ছাড়াও ঈমান আনা আরো শাখা প্রশাখা রয়েছে যেগুলোর উপর আমাদের ঈমান আনতে হবে। তো বলতে যাচ্ছিলাম যে কোরআনে পাকের উপরে বিশ্বাস রাখা এটা আমাদের ঈমান ফরজ এবং প্রত্যেকটা বিধানকে মানতে হবে। তাই এই কোরআনে পাক ধরা, ছোঁয়া, পড়া, শোনা প্রত্যেকটা সাওয়াবের কাজ। তিলাওয়াতের ব্যাপারে বলা হচ্ছে যে যখন বান্দা দেখে দেখে তিলাওয়াত করে এটা মুখস্থ তিলাওয়াত করার চেয়ে আফজাল, কারণ দেখার দেখার মধ্যে আপনি কোরআনে পাক দেখছেন একটা ফজিলতের কাজ, আর এটা হচ্ছে স্পষ্ট তিলাওয়াত করছেন দেখে দেখে, তাহলে ভুলের সম্ভাবনা নেই বা কম, তো সেই জন্য এটার সাওয়াব বেশি। এবং নফল ইবাদতের মধ্যে সবচেয়ে আফজল হচ্ছে কোরআনে পাক তেলাওয়াত করা। আপনি নফল নামাজ বলেন, তাসবিহ বলেন, ইত্যাদি ইত্যাদি বলেন, সবকিছুর চেয়ে আফজল হচ্ছে কোরআনে পাক তেলাওয়াত করা। আবার তেলাওয়াত করার চেয়ে কোরআনে পাক শোনাটা কিন্তু আফজল। দেখেন শোনার মধ্যে দুইজনের একটা খুব মনোযোগ দেখা যায়, আপনি পড়ছেন, আমি শুনছি, আপনারও একটা একনিষ্ঠতার পরিচয় পাওয়া যাচ্ছে, আর আমারও একটা একাগ্রতা একনিষ্ঠতার সাথে আমি শুনছি, এই যে একটা সুন্দর সিস্টেমের কারণে এটা কারো আফজল বলা হয়েছে।
কিছু এসএমএস জমা হয়েছে দেখি কয়েকটা পরে নেই। এক ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, হাবিবগঞ্জ থেকে, অর্থাৎ সিলেট হবিগঞ্জ থেকে আমাদেরকে এসএমএস করলেন। তিনি জানালেন যে আলহামদুলিল্লাহ আমি ছোটবেলায় কোরআনুল করিমকে শুদ্ধভাবে পড়েছি এক কারি সাহেবের কাছে, কিন্তু কিন্তু আবার কেন আসলো, যেহেতু আপনি ছোটবেলায় খুব শুদ্ধভাবে কারি সাহেবের কাছে পড়েছেন, কিন্তু লেখার পরে যেটা লেখছেন এটা তো আর শোনাতে মন চাচ্ছে না, এখন আবার আপনি ভুলে গেছেন, এটা তো অনেক বড় এক দুঃসংবাদ আপনি শোনালেন। এমন যেন না হয় দর্শক শ্রোতা কারো জীবনে যে আমি কোরআনে পাক তেলাওয়াত শিখছিলাম বা করতেও জানতাম আগে, এখন ভুলে গেছি, এটা অনেক বড় এক দুঃখের কথা আপনার আমার জন্য।
সেই ব্যাপারে তো হাদিস পাকের মধ্যে মানে খুব শাস্তির কথা বলা হয়েছে, কিয়ামতের দিন সে অন্ধ হয়ে উঠবে।
তো দর্শক শ্রোতা জন্য আমরা কোরআন তেলাওয়াত যারা শিখেছি তাদের জন্য আমি তো বলবো তাদের সৌভাগ্য, আমরা প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করি যাতে করে আমরা ভুলে না যাই, আর যারা ভুলে গেছি আমরা চেষ্টা করি আবার দ্বিতীয়বার এই কোরআনের পিছনে লেগে যাই যাতে করে আমার আবার পড়া হয় বা আমি পড়তে পারি। আরেক ইসলামী ভাই আমাদের এসএমএস করলেন কিশোরগঞ্জ থেকে, তিনি বললেন যে আলহামদুলিল্লাহ আমার ঘরের মধ্যে প্রায় সবাই কোরআনের তেলাওয়াত করতে পারি, কিন্তু সময়ের অভাবে অনেক সময় করি না, আর রমজানে এমনি সবাই কোরআনে পাকের তেলাওয়াত করি। এটা আমি মানি যে রমজানে প্রত্যেকটি ঘরেই কম বেশ কোরআনে পাকের তেলাওয়াত করা হয়, ইসলামী বোন হোক বা ইসলামী ভাই হোক, কিন্তু আফসোস তো এই জায়গাতেই পুরো বছর ঘুরে যায়, তারপরও এমন এমন ঘর আছে আলমারির উপরে শোকেজের উপরে কোরআনে পাক রাখা আছে, কিন্তু স্পর্শ করবে, কোরআনকে একটু মোছা দিবে, জিয়ারত করবে, তেলাওয়াত করবে, সেই সৌভাগ্যবান ব্যক্তি পাওয়া যায় না। তো আপনার ঘরে কোরআন শরীফ সবাই পড়তে পারেন, সবাই মাঝে মধ্যে পড়েন, রমজানে বেশি পড়েন, এটা একটা সুসংবাদ আমাদের জন্য। যে সকল ইসলামী ভাই ইসলামী বোন আজকের অনুষ্ঠান থেকে নিয়ত করছেন কি আমরা প্রতিদিন একবার হলেও কোরআনে পাকের তেলাওয়াত করবো, আপনারাও আমাদেরকে এসএমএস করতে পারেন, কল করতে পারেন, ইসলামী বোনেরা কল করবেন, এসএমএস করবেন, ইসলামী ভাইরা চাইলে কলও করতে পারেন, এসএমএসও আমাদেরকে করতে পারেন, কারণ আপনাদের নিয়ত যখন আমাদের কাছে আসবে আর এটা শুনে অন্য দর্শকও নিয়ত করবে যে ইনশাল্লাহ আমিও আজকে নিয়ত করে নিলাম সবসময় কমপক্ষে প্রতিদিন একবার হলেও যেন কোরআনে পাকের তেলাওয়াত আমরা করি। দর্শকের কিছু কল নেই, এরপর ইনশাআল্লাহ আবার আসি আলোচনার দিকে। জি কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম জুবায়ের আহমেদ, আমি ঢাকা থেকে বলছি। আজকের অনুষ্ঠান ইসলামের আলো, বিষয় কোরআন। আমি জানতে চাচ্ছিলাম কোরআন কবে ও কিভাবে নাজিল হয়েছে।
আল্লাহ আল্লাহ, কোরআন কবে ও কিভাবে নাজিল হয়েছে মাদানী মুন্নার সঙ্গেই থাকে। আমার মনে হয় কোরআন সম্পর্কে শুধু মাদানী মুন্নাদেরই জানার আগ্রহ বেশি, আর না হয়তো মাদানী মুন্নার বাবা সাহস বা এমনিতেই কল দিচ্ছেন না, মাদানী মুন্না দিয়ে কল দেওয়াচ্ছেন, আপনিও কল দিন, আপনারও কিছু জানা থাকতে পারে। শুধু মাদানী মুন্নারাই কল দিবে, তাদেরই কোরআন শিখতে হবে, তাদেরই শেখা ফরজ, আপনার আমার দায়িত্ব নেই, আমাদেরও আছে, আমরাও চেষ্টা করি, আমরাও শিখি। জি পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ ফাহিমাত, আমার বাড়ি উত্তর মহাকালী মুন্সিগঞ্জ। কোরআনে পাকের তেলাওয়াতে কি ফজিলত রয়েছে?
কোরআনে পাকের তেলাওয়াতের ফজিলত তো আলহামদুলিল্লাহ অসংখ্য ফজিলত, ইনশাল্লাহ সঙ্গেই থাকুন। আমরা আসতে ধীরে ধীরে কিছু আরো আলোচনা নিয়ে আসছি, আরো আলোচনা করবো ইনশাল্লাহ তাআলা। জি রেজাউল ভাই, কিছু মাদানী ফুল।
জি, কোরআনুল কারীম তিলাওয়াত এর ব্যাপারে আসতেছে বারবারই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত করার নির্দেশও দিয়েছেন যেমনি ভাবে, এবং তিলাওয়াতের একটি সময়ও কিন্তু কোরআনের মধ্যেই উল্লেখ রয়েছে যে কোরআন পাঠ, কখন কোরআন পাঠ করা উত্তম।
সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইসরার মধ্যে, যেটা কিনা 15তম পারার মধ্যে রয়েছে, বনী ইসরাইল হিসেবে আমরা যেটাকে জানি, এটার আয়াত নম্বর 78 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে হাবিব আপনি নামাজ কায়েম করুন, এবং পরিশেষে বলছেন কুরআন আল ফাজরি, পবিত্র কুরআনুল কারীম পাঠ করার যে একটা সময়, এই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম হিসাবেই হয়তো বলেছেন, যে ফজরের কুরআন, ফজরের নামাজের পর যে কুরআন, অর্থাৎ প্রভাতের যে কুরআন, আসলে বাস্তবিক পক্ষে আমরা যদি লক্ষ্য করি যে সকাল সকাল যখন আমি কুরআনুল কারীমের তিলাওয়াত নিয়ে বসি, তখন কিন্তু আমার শুরুটাই হলো কি, আল্লাহ তাআলার সাথে কালাম, কথা, কথোপকথনের মাধ্যমে। একজন আল্লাহর ওলি খুব সুন্দর বলেছেন, যদি তোমার ইচ্ছে হয় যে আল্লাহ তাআলার সাথে কথা বলবে, তাহলে কোরআন নিয়ে বসে যাও, আর যদি তোমার ইচ্ছে হয় যে তুমি রাসূলের সাথে কথা বলবে, তাহলে হাদিসে পাক নিয়ে বসে যাও, আর যদি তোমার ইচ্ছা হয় যে কোনো বুজুর্গানে দ্বীনের সাথে কথা বলবে, তাহলে তাদের লিখিত কিতাব নিয়ে বসে।
আল্লাহ আল্লাহ।
তাহলে আমার শুরুটা যদি আল্লাহ তাআলার সাথে কথোপকথনের মাধ্যমে শুরু হয়, তাহলে অবশ্যই আমার বাকি দিনটা খুবই ভালো যাবে। আর এজন্যই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কোরআনকে এখানে বিশেষভাবে উল্লেখ করেছেন।
সুবহানাল্লাহ, আসলে খুব সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। সময় ছিল ফজরের নামাজের পরে তেলাওয়াতের আওয়াজ আসতো, প্রতিটা ঘর থেকে তেলাওয়াতের আওয়াজ আসতো আলহামদুলিল্লাহ। কিন্তু সেই সময়টা, সময় তো আগের মতোই আছে, কিন্তু হয়তোবা আমরা পরিবর্তন হয়ে গিয়েছি। দর্শক শ্রোতা, আবারও সেই সোনালী যুগের কথা একবার স্মরণ করি আমরা। এমন একটি যুগ ছিল ফজরের নামাজের পরে প্রতিটি ঘর থেকে কোরআনে পাকে তেলাওয়াতের আওয়াজ আসতো। আল্লাহ আমাদেরকে ওই রকম আবার সোনালী যুগের মতো একটি যুগ যেন আমরা পেয়ে যাই, প্রতিদিন সকালে ফজরের পরে যেন কোরআনে পাকের তেলাওয়াত করতে পারি। এক ইসলামী বোনের একটি SMS না পড়লেই নয়, তিনি প্রথমে সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ইসলামের আলো অনুষ্ঠানটি খুবই ভালো, আপনারা একটু আগে বলেছেন যে কোরআনে পাককে শুদ্ধভাবে পড়ার জন্য, আমিও চাই যে আমার সন্তান ছেলে মেয়েরা শুদ্ধভাবে কোরআন পাঠ করুক। আচ্ছা, সন্তান পড়বে ভালো মতন, কিন্তু আপনি আপনিও চেষ্টা করেন পড়ার জন্য। মাসুদ হুজুর থেকে কিছু মাদানী।
মাশাআল্লাহ, এক সোনালী যুগের কথা আপনি বললেন, যখন সকাল সকাল কোরআনে পাকের আওয়াজ চলে আসতো মানুষের কানে, দেখতাম পুরুষ যারা তারা মসজিদের দিকে ছুটতো, আর মহিলারা ঘরের সকাল উঠে বাচ্চাদের জন্য খাবার দাবার রেডি করার কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে লেগে যেত। পুরুষরা মসজিদে আসতো, কোরআনে পাকের তেলাওয়াত চলছে, নিজেও তেলাওয়াতের মধ্যে বসে যেত। তো ওটা ছিল, এবং এখন দেখা যায় যে মাহে রমজানের মধ্যে কিছুটা তেলাওয়াত চলে, আর আরেকটা সময় তেলাওয়াত চলে, সেটা হচ্ছে মানুষ যখন বিদায় নেয় ঘর থেকে, মৃত্যুবরণ করে, তখন কোরআনে পাককে ঘরে আলমারির উপর থেকে বা শোকেসের উপর থেকে নামানো হয়, ময়লা পরিষ্কার করে আবার পড়া হয়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে জাকির ভাই, এখন যুগ সেটাও খতম হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, রমজানের মধ্যে এখন নিজেরা তেলাওয়াত করে না, হাফেজে কোরআন বা মসজিদের ইমাম বা কোনো হুজুরকে দিয়ে দেয় যে আমাদের পক্ষ থেকে 5টা কোরআনে পাকের খতম আপনি পড়ে দিয়েন, অমুক কবরের মধ্যে আমার বাবার কবর, আমি তো নিজে পড়তে পারিনি, এটা তো দুর্বলতা, কেউ স্বীকার করে না যে আপনি টাকা দিচ্ছি আপনি অমুক কবরের মধ্যে এক খতম কোরআন পড়ে দেবেন। মানুষ ইন্তেকাল হয়ে যাচ্ছে, ঘরের মধ্যে সবাই কান্নাকাটি করছে, তেলাওয়াত করছে না, জিকির করছে না, কি করা হচ্ছে, মসজিদের মধ্যে বা বাইরে একটা খতমের ব্যবস্থা, তাহলিলের ব্যবস্থা করে দিয়েছে, ওখানের মধ্যে হুজুররা আলিমরা পড়ছে, মাদ্রাসার ছাত্ররা পড়ছে, কেন আমি আমার বাবার মৃত্যুতে আমি বাবার উপকার আসতে পারলাম না, আমি কিছু পড়তে পারলাম না, কবরে বাবাকে কিভাবে নামাতে হবে, দাফন কাফন কিভাবে করতে হবে, জানাজা কিভাবে পড়াতে হবে, আমি গিয়ে কবরের পারে কিভাবে বাবার উপকার সাধন করতে পারবো, তিলাওয়াত করবো বা আমার নামাজের হাদিয়া কিভাবে পৌঁছাবো, এটার মন মানসিকতা আমাদের নাই। আগে এক যুগে যে আপনি কিছুক্ষণ আগে একটা এসএমএস বললাম না, যে বাচ্চাদেরকে কোরআনে পাক শিখাতে যাচ্ছেন, তো নিজে আপনি একটা প্রশ্ন করলেন না, যে আমাদের ওখানে আমি যখন ছোট ছিলাম, এক বৃদ্ধ নিজের সন্তানের জন্য মানে মেয়ে পছন্দ করতে গিয়েছিলেন, তো ভালো লেগেছে, তো প্রথম কাজ কি মেয়েকে কোরআনে পাক পড়িয়ে দেখিয়েছেন, দেখেছেন যে ইনি কোরআনে পাক পড়তে পারে কিনা, মেয়ে ভালো কোরআনে পাক পড়তে পারে, তো মেয়ে দেখতে অত সুন্দর ছিল না, দেখতে মানে শ্যাম বর্ণের ছিল, কিন্তু এসে রিপোর্ট দিল যে মেয়ে কোরআনে পাকের মতো সুন্দর।
আল্লাহ
আল্লাহ, কোরআনে পাকের যেখানে তুলনা দিল মানুষ সবাই
অবাক হয়ে
অ্যাকসেপ্ট করে নিল, ওকে বিয়ে হয়ে গেল, বিয়ের পরে তো দেখা গেল মেয়ে কালো বর্ণের, তো কিন্তু আলহামদুলিল্লাহ তার ঘরের মধ্যে যে রৌনক বাহার, যে সুন্দর একটা পরিবেশ রেডি হলো কোরআনে পাকের বরকত, কারণ সে কোরআনে পাক জানতো এবং সে বাচ্চাদের কোরআনে পাক শিখিয়েছে। আজকে আমাদের মায়েরা যদি আমরা ভালোভাবে কোরআনে পাকের আমল নিজে করি শিখি, তো ইনশাল্লাহ বাচ্চাদের কোরআনে পাক শেখানো, কোরআন মতো চালানো, সুন্নত মতো চালানো আমাদের জন্য অত্যন্ত সহজতর হবে। আমরা বলবো ইসলামী ভাইয়েরা মাদ্রাসার মধ্যে বাড়াই বা আলেগান নিকটস্থ মসজিদের মধ্যে রাতে ঈশার নামাজের পরে 41 মিনিট বা 26 মিনিটের জন্য কোরআনে পাক ফ্রি দাওয়াত ইসলামী শিক্ষা দেয়, ওখানে আমি যদি শরীক হয়ে যাই, আর ইসলামী বোনেরা যদি ইসলামী বোনের মাধ্যমে যেখানে শিখানোর ব্যবস্থা আছে অথবা অনলাইন যদি সুযোগ থাকে ইসলামী ভাই বোন অনলাইনের মধ্যে কোরআনে পাক শিখানো হয় দাওয়াত ইসলামিক অনলাইন মাদ্রাসার মধ্যে বালিকান বালিকা, তো এখানে শরীক হয়ে গেলে ইনশাআল্লাহ কোরআনে পাক দুরুস্ত
সাথে সাথে আমি আরো একটারাও আমাদের সাথে দাওয়াত ইসলামের মাধ্যমে এক মাসের এই ফয়জানে কোরআন কোর্সেও আপনারা অংশ নিতে পারেন। জীবনে কি আছে আর একটা মাস হইতো, আল্লাহর রাস্তায় দিয়েই আর কোরআন শিখি হতে পারে এই সময় দেওয়া, আর এই কোরআনই আমার কেয়ামতের দিন নাজাতের মাধ্যম হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শহীদুল্লাহ ফটিকছড়ি থেকে বলছি। ধন্যবাদ শহীদুল্লাহ ভাই আপনাকে। শহীদুল্লাহ ভাই কি বলেছেন মাসুদ হুজুর, খুবই একটি গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিলেন, যে আমি ব্যবসা করি আর ব্যবসা করি কিন্তু সবসময় মাদানী চ্যানেল দেখি, ফটিকছড়ি থেকে ইসলামে মেসেজ করলেন, তিনি দোয়া চেয়েছেন, দোয়া করবেন যাতে আমি আপনাদের মতো হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করতে পারি। আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করুক। কাশপুর থেকে এসএমএস করলেন, আমি আল্লাহ তাআলার রহমতে নামাজের পর কোরআনে পাকের তেলাওয়াত করি যতটুকু পারি, বেশি পড়ার চেষ্টা করি এবং আমার মেয়েও শিখতেছে, দোয়া করবেন। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মহাব্বতকারী আর কোরআনের আমেলদার আমাদেরকে বানিয়ে দিক। আরেকজন আমাদেরকে এসএমএস করলেন যে আজকে যে ইসলামের আলো অনুষ্ঠানে কোরআন নিয়ে আলোচনা করছেন, আসলেই আমাদের মধ্য থেকে এই অভ্যাস গুলো উঠে গিয়েছে যে কোরআন নিয়ে কথা বলা বা কোরআনের আলোচনা করা, কেননা মানুষ যখন কোথাও বসে তখন কোরআনের আলোচনা কোথায় করবে, কিন্তু একে অপরের বিরোধিতা, গীবত, চুগলখুরি, যে এগুলো আসলে বলার মতো নয় দর্শক। যখনই কোনো মানুষ, সেটা চায়ের দোকান হোক, নিজের ঘর হোক, এখানে বিভিন্ন ধরনের আলোচনা করে, কিন্তু আমি যে কোরআন পড়তে পারি না এ বিষয়ে কেউ আলোচনা উঠাবে না, আমি যে নামাজ পড়ি সেই নামাজটা সঠিকভাবে আদায় করতে পারছি না এ বিষয়ে কেউ কথা তুলবে না এখানে, কেন এটা নিজের দুর্বলতা। মানুষ সবসময় যেখানেই বসুক না কেন অপরের দুর্বলতা নিয়ে কথা বলার চেষ্টা করে। দর্শকের দু একটি কলও নেই, এরপর ইনশাল্লাহ আবার আসছে আলোচনায়, কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ নাহিদ আত্তারে, আমার ঠিকানা বিনোদপুর, আমি কোরআনে হাফেজ হতে চাই, তার জন্য আমি কি করব?
ইস্তেকামাতের সাথে দাওয়াত ইসলামী মাদ্রাসাতুল মদিনায় লেগে থাকতে হবে, পড়তে হবে ইনশাআল্লাহ, পড়তে পড়তে একদিন আপনি হাফিজে কোরআন হয়ে যাবেন। হাফিজে কোরআন হয়ে কি করবেন তা তো জানালেন না, কোরআনের খিদমত অবশ্যই করবেন, নিয়ত করে নিন ইনশাআল্লাহ তাআলা নিজে হাফিজ হব। এরপরে উত্তম যে মানুষ বলা হয়েছে, উত্তম উম্মত বলা হয়েছে, ওই ব্যক্তিদের তালিকাভুক্ত আমিও হতে চাই। আর তা কিভাবে হব, আপনি যখন হাফেজ হবেন, হাফেজ হয়ে অন্য মানুষকে কোরআন শিখাবেন, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কারিমার উপরে আমল হয়ে যাবে। রেজাউল ভাই কিছু মাদানি ফুলার,
আসলে অবশ্যই আমাদেরকে কোরআনুল কারিম শিখতে হবে এবং কোরআনের মহাব্বত অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে। আর কোরআনের মহাব্বত যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে না জাগ্রত হবে ততক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে সেই পরিপূর্ণতা লাভ করতে পারবে না, কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার মাধ্যম কোরআনুল করিম, কেননা কোরআনুল করিম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ মুজিজা, আর এটার মধ্যে অসংখ্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার কথা বর্ণনা করা হয়েছে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন হুকুম আহকাম দিয়েছেন।
তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসার মাধ্যম হচ্ছে কোরআনের অনুকরণ, কোরআনুল করিমের অনুসরণ, কোরআনুল করিমের মহাব্বত অন্তরের মধ্যে রাখা। আর কোরআনের মহাব্বত অন্তরে রাখার ভালোবাসার ফজিলত সম্পর্কে হযরত সাইয়্যিদুনা সাহল বিন আব্দুল্লাহ তুস্তারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর বান্দা আল্লাহ তাআলার সাথে মহাব্বতের চিহ্ন হচ্ছে কোরআনকে মহাব্বত করা। কুরআনে করিমকে মহাব্বতের চিহ্ন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত করা। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে মহাব্বত করার চিহ্ন হচ্ছে তার সুন্নত, অর্থাৎ তার হাদিস এবং তার জীবনাচরণকে পছন্দ করা। সুন্নতকে মহাব্বত করার চিহ্ন হচ্ছে পরকালকে মহাব্বত করা। পরকালকে মহাব্বত করার চিহ্ন হচ্ছে দুনিয়াকে ঘৃণা করা। দুনিয়া ঘৃণা করার চিহ্ন হচ্ছে তাকে প্রয়োজন মতো গ্রহণ করা, এতটুকু নেওয়া যা আখিরাত পর্যন্ত পৌঁছে দিন। জামিউল উলুম ওয়াল হিকাম এর মধ্যে রয়েছে, মহাব্বতকারীদের মধ্যে কোন বিষয় মাহবুবের কথা থেকে বেশি মিষ্ট হয় না, আর মাহবুবের কথা তাদের অন্তরের প্রশান্তির মাধ্যম হয়ে থাকে এবং এতেই তাদের উদ্দেশ্যের চাহিদা পরিসমাপ্তি হয়। অর্থাৎ মাহবুব যে যাকে ভালোবাসে তার কথা তার কাছে সবচেয়ে প্রিয় হয়, মিষ্টি লাগে, তার কথা বলার জন্য শোনার জন্য তার কান উদ্গ্রীব হয়ে থাকে, তার শ্রবণ শক্তি উদ্গ্রীব হয়ে থাকে। কখন মাহবুবের বাণী শ্রবণ করতে পারবো? যেহেতু আমরা দাবি রাখি আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহর বাণী আমাদেরকে শ্রবণ করা উচিত, আল্লাহর বাণী আমাদেরকে অধিকারে পাঠ করা উচিত। আর কোরআনুল করিম শ্রবণ করারও ফজিলত এর মধ্যে থেকে আমরা বুঝতে পারি যে কোরআনুল করিম শ্রবণ করারও ফজিলত রয়েছে। কেউ যদি সহি শুদ্ধ ভাবে পড়তে না পারে তাকে তো পড়া শেখা উচিত, আর যদি শিখতেছে এর মধ্যে থেকে যদি এটাও চায় যে সে কোরআনুল করিম এর সওয়াব পাঠের সওয়াব অর্জন করবে, তাহলে সে যিনি ভালো পড়তে পারে তার কাছ থেকে শুনবে। তবে শোনার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করছেন, যখন তোমাদের নিকট কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগ সহকারে শুনো। সুবহানাল্লাহ, চুপ থাকা মনোযোগ সহকারে শোনা এটা আবশ্যক। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল করিম পাঠ করার জন্য কোরআন শোনার জন্য, শুধু তাই নয়, এটা কোরআন শোনা যে মানুষের জন্য এটা না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিসাল্লামের কাছে জিনেরও কোরআন পাক শ্রবণ করার জন্য আসে এবং তারা একে অপরকে বলতো যে তোমরা কি করো যখন কোরআন তিলাওয়াত করে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা চুপ থেকে মনোযোগ সহকারে শ্রবণ করো, এবং তারা শ্রবণ করার পর এগুলো তাদের যে সম্প্রদায়ের কাছে পৌঁছে দিত,
তাদের কাছে পৌঁছে দিত। মাশাআল্লাহ। আর রেজাউল ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরলেন যে কোরআনের মহাব্বতের পিছনে যে কাজগুলো রয়েছে, যে বিষয়গুলো রয়েছে। দর্শক শ্রোতা দেখুন, কোরআনুল করিম যখন আমরা এটাকে নিজের আপন করে নিতে পারবো, নিজের বন্ধু করে নিতে পারবো, নিজের এক প্রতিদিনের এক ইবাদতের যে এক রুটিন রয়েছে এটার মধ্যে যখন আমাদের তেলোয়াটটাও চলে আসবে, তখন আমরা এর ভালোবাসার যে অধিকার দাবিদার যে আমরা দাবি করি এটা তখন আমাদের প্রকাশ পাবে। আর কোরআনুল পাকের তেলোয়াতের পাশাপাশি আমি তো দর্শককে অনুরোধ করব যে অনুবাদটাও যেন আমরা পড়ি। সৈয়দে আলা হযরত রহমতুল্লাহি তাআলার লেখা কানজুল ইমান এটা যেন আমরা ঘরে রাখি। আর ঘরে রাখলেই তখন কমপক্ষে সপ্তাহে একদিন যদি হয়, প্রতিদিন কোরআনের পাকের তেলাওয়াত করেন, কিন্তু একদিনও যদি হয় একদিন আপনি সপ্তাহে কি করেন কানজুল ইমান থেকে অনুবাদ করেন। কেননা কোরআনের পাকের মধ্যে এত সুন্দর বিষয়গুলো স্পষ্টভাবে আল্লাহ তাবারক তাআলার বর্ণনা করেছেন। দর্শককে তো আমি বারবার একটি কথা বলি যে আমরা যে ইমানদার, আমরা যে মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, আর আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকের মধ্যে প্রায় 80 জায়গারও বেশি স্থানে ইমানদারকে ডেকেছেন কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। ইমানদারদেরকে আল্লাহ কি বলতে চেয়েছেন? একবার তো কোরআন খুলে দেখি, একবার তো কোরআন পাঠ করে দেখি, একবার তো অনুবাদ দেখি যে আল্লাহ আমাকে ইমানদার বলে ডাকছেন, আমাকে ডাকছেন, হ্যাঁ অন্য কাউকে নয়, আমাকে ডাকছেন আল্লাহ, হে ইমানদার একবার তো দেখি এরপরে আল্লাহ কি বলতে চেয়েছেন। এখন আমি কোরআনই পড়ি না, কোরআন হাতেও নেই না, অনুবাদও দেখি না, আল্লাহ আমাকে কি বলেছেন, কি হুকুম আমার জন্য রেখেছেন, সেগুলো কিভাবে আমরা বুঝব? উচিত হলো জি
কোরআনের যে বিষয়বস্তুগুলো এগুলো যে এরকম যে আসলে আমাদের যে প্রচলিত পাঠ্য অথবা কোন নভেল অথবা কোন উপন্যাস এগুলো পড়লে একবার পড়তে পড়তে এর প্রতি বিরক্তি চলে আসে অথবা অনীহা চলে আসে, যেহেতু আমি পড়ে নিয়েছি। কিন্তু কোরআনুল করিমের বিষয়বস্তুগুলো এমন যে পাঠ করলে নতুন নতুন স্বাদ পাওয়া যায়, কারণ এটাকে আহসানুল কাসাস উত্তম
উত্তম ঘটনা এর মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। এই জন্য শেখ তরিকা তামিরা আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী হযরত আল্লামা মাওলানা আবুল মাহমুদ ইলিয়াস আত কাদরী দামাত বরকাতুল্লাহ আলী আমাদেরকে মাদানী ইনামত দিয়েছেন। মাদানী ইনামতের 21 নং মাদানী ইনামতে তিনি বলেছেন যে আজকে কি আপনি কমপক্ষে 3 আয়াত তরজমা সহ তাফসীর সহ, তরজমা কাজুল ঈমান এবং খাজাইনুল ইরফান থেকে তাফসীর ব্যাখ্যা টিকা সহ আপনি 3 আয়াত কমপক্ষে পাঠ করে নিয়েছেন। এই মাদানী ইনামত যদি আমরা সংগ্রহ করে নিই আর মাদানী ইনামত যদি আমরা আমল করি তাহলে কোরআনুল কারীমের তিলাওয়াতের অভ্যাসটা আমাদের হয়ে যাবে।
এটা কখন হবে রেজাউল ভাই? তখনই সম্ভব যখন আমার সমাজের মসজিদে ফজরের নামাজ আমি আদায় করব। আর আমার মসজিদে, আমার এলাকার মসজিদে, আমার মহল্লার মসজিদে ফজরের নামাজ আদায় করে যখন দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে বসবো, দেখবেন ফজরের নামাজের পরে দাওয়াত ইসলামী ওয়ালারা মোবালিকে দাওয়াত ইসলামী কি করে মসজিদের মধ্যে বসে কানজুল ইমান থেকে 3 আয়াত অনুবাদ সহকারে শ্রবণ করে, ফয়জানের সুন্নাত থেকে দরজ দেয়, সাজরা শরীফ পাঠ করে, এরপরে দোয়া করে, ওখান থেকে উঠে, আপনার আমার সৌভাগ্য তখনই হবে প্রতিদিন কোরআন পাকের তেলাওয়াত করা, শ্রবণ করা, অনুবাদ শোনা যখন আমরা দাওয়াত ইসলামের এই পরিবেশের মধ্যে বসবো। আলহামদুলিল্লাহ দর্শকের আরো কিছু কল আছে, কল নিব, এরপর ইনশাল্লাহ আবার আলোচনায় ফিরে আসবো। কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ খোরশেদ তারি, আমার বাড়ি মুন্সিগঞ্জ। আজকের অনুষ্ঠান ইসলামের আলো, বিষয় কোরআন। রমজানে কোরআনে পাক তেলাওয়াত করার কি ফজিলত?
রমজানে কোরআনে পাকের তেলাওয়াত করার ফজিলত ইনশাল্লাহ স্মরণ থাকলে অবশ্যই বলবো। পরবর্তী কল।
আমি হাটাজার থেকে বলছিলাম, মোহাম্মদ হোসাইন। ইসলামের
হুসাইন ভাই একেবারে আমরা রেডি আপনাকে সহযোগিতা করার জন্য। আর তা হলো মাদ্রাসাতুল মদিনা বালেগানে ভর্তি হয়ে যান, কোরআন শিখেন ভাই। কোরআন শেখা ছাড়া উপায় নেই কোনো। আমরা নামাজ পড়ব তো কোরআন তেলাওয়াত অবশ্যই আমাদের করতে হবে, আর তেলাওয়াত করা নামাজের মধ্যে ফরজ রয়েছে। কেন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শিখি না? এর আগে যে মাদানী মুন্না আমাদেরকে কল দিয়েছেন রমজানে কোরআনে পাকের তেলাওয়াত এর ফজিলত সম্পর্কে, রমজান ছাড়া যখন কোনো ব্যক্তি তেলাওয়াত করবে তো একটি হরফে 10টি নেকি পাওয়া যাবে, আর যদি রমজানে কেউ তেলাওয়াত করে তো একটি হরফ তেলাওয়াত করলে 70 গুণ সওয়াব বৃদ্ধি করে দেওয়া হবে। তো আমরা বেশি বেশি কোরআনে পাকের তেলাওয়াত করার চেষ্টা করি।
রমজানে তো নফলকে ফরজের বরাবর করে দেওয়া হয় আর ফরজকে 70 গুণ বাড়িয়ে
দেওয়া হয়।
মাশাআল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সন্তানদের ব্যাপারে ইরশাদ করেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি জিনিস শিক্ষা দাও।
সুবহানাল্লাহ।
নাম্বার 1, হুব্বি নবিয়্যাকুম, তোমরা তোমাদের নবীর ভালোবাসা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও।
সুবহানাল্লাহ।
দ্বিতীয় নাম্বার হচ্ছে হুব্বি আওলাদি নবিয়্যাকুম, তোমরা তোমাদের নবীর আওলাদের মহব্বত শিক্ষা দাও।
জি।
তৃতীয় নাম্বার হচ্ছে হুব্বিল কোরআন, কোরআনের মহব্বত অথবা কোরআনের শিক্ষা তাদেরকে দাও। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বাচ্চাদেরকে সুন্দরভাবে গঠন করার জন্য, তাদের চারিত্রিক উৎকর্ষতা সাধনের জন্য যে 3টা জিনিস বেসিক ভাবে তাদেরকে শিক্ষা দিতে বলেছেন, মৌলিক শিক্ষা, একটা হচ্ছে নবীর মহব্বত শিক্ষা দাও, নবীর সন্তানের মহব্বত শিক্ষা দাও, কোরআনে পাক শিক্ষা দাও। অন্যত্র তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরা হবে না, পদভ্রষ্ট হবে না, যতক্ষণ তোমরা 2টা জিনিসকে আঁকড়ে ধরবে, একটা হচ্ছে কোরআন আরেকটা হচ্ছে তোমাদের নবীর সুন্নাতকে। অন্য জায়গায় বলা হয়েছে তোমরা ততক্ষণ পর্যন্ত গোমরা হবে না যতক্ষণ তোমরা 2টা জিনিসকে আঁকড়ে ধরবে, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে তোমাদের নবীর সন্তানদের, নবীর আওলাদদের। তো বোঝা গেল জাকির ভাই, কোরআনে পাকের ফজিলত আছে। তো কোরআনকে যদি আমরা আসলে পড়ি, শুধু পড়ার মধ্যে না, যে আপনি বললেন কানজুল ইমান থেকে অনুবাদ, অনুবাদ অনেকেই করেছেন, কিন্তু আমাদের জন্য আশেকানে রসুলদের জন্য যেটা সহজতর এবং যেটা পড়লে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বত আমার ভিতর উজ্জাগরণ হবে এবং আমি সহজে মদিনার তাইয়াবার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিতে পারবো, সেটা হচ্ছে কানজুল ইমান। এই যুগের জন্য কানজুল ইমান আলা হযরত অনুবাদ। আটের ব্যাখ্যা গ্রন্থ আপনি যদি পড়তে চান খাজানুল ইরফান এবং নুরুল ইরফান আমরা পড়তে পারি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আরো সহজ ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে, যেটার নাম হচ্ছে কানজুল ইরফান, মুফতি কাসিম আত-তারি সাল্লামুল বারি দাওয়াত ইসলামের মাধ্যমে সিরাতুল জিনান কিতাবের নামে তরজমা কানজুল ইরফান আমাদের সামনে পেশ করেছেন। তো সিরাতুল জিনান যদি আমরা নিয়ে নেই ইনশাআল্লাহ, এখানে কানজুল ইমানও চলে আসবে, কানজুল ইরফান চলে আসবে, খাজানুল ইরফান চলে আসবে, নুরুল ইরফান চলে আসবে, সব চলে আসবে আলহামদুলিল্লাহ। এটা পড়া চাই। তো আমরা ইসলামের উপর অটল থাকার জন্য, জাকির ভাই আমি আপনার কথাকে তখনই মানবো যখন আপনার মহব্বত আমার অন্তরে থাকবে। তাই ইসলামের উপর স্থির থাকার জন্য, অটল থাকার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে শিক্ষা দিচ্ছে, তোমরা তোমাদের নবীর মহব্বত তোমাদের বাচ্চাদের অন্তরে শেখাও, বাচ্চাদের অন্তরে এটা ধারণ করাও। তোমাদের বাচ্চাদের অন্তরে যদি নবীর মহব্বত থাকে, তাহলে তারা কোরআনের উপর আমল করা, সুন্নতের উপর আমল করা, দিনের উপর থাকা তাদের জন্য সহজতর হবে। নবীর পরে নবীর আওলাদরা এবং নবীর উত্তরসূরি ওলামা ইকরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামা ইকরাম রয়েছেন এরা, এবং কোরআন পাকের সঠিক তরজমা ও তাফসীর সহকারে যদি এর বিধিবিধানের উপর যদি আমি নজর রাখি, তো ইনশাআল্লাহ আমার জন্য এটা শেখা এবং দিনের উপর থাকা আসান হয়ে যাবে। তাই দেখেন আমাদের রুকনেশ্বর আব্দুল হাবিব ভাই খুব সুন্দর ভাবে বলেন যে বিদেশ থেকে কেউ কোন একটা পরিবারের কাছে পত্র পাঠালো, চিঠি পাঠালো, এখন সে এক বছর পরে আসলো, কোন রিপ্লাই যাচ্ছিল না এক বছর পর্যন্ত। এক বছর পরে সে জিজ্ঞেস করলো পরিবারের কাছে বা বন্ধুর কাছে, তোমাকে আমি এতগুলো পত্র দিয়েছি, তুমি কোনো রিপ্লাই দাও নাই, SMS এর উত্তর দাও নাই, কি? এখন সে যদি বলে আসলে তোমার চিঠিগুলা, তোমার SMS গুলো পড়ার আমার সুযোগ সময় ছিল না, তখন বলেন তাদের বন্ধুত্ব কি থাকবে? দেখেন আমার আল্লাহ তাআলা আমাদের জন্য যে আপনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বলে আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কোরআনে পাকে বারংবার ইরশাদ করেছেন, আমাদের নাজাদের জন্য বিধানাবলী নাজিল করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবা ইকরামের মাধ্যমে, আউলিয়া ইসলামের মাধ্যমে আমাদের কাছে এটা পৌঁছে দিয়েছেন, এত কষ্ট করেছেন, যেটার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের মধ্যে পুরো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বংশধরকে দ্বীনের জন্য উজাড় করে দিয়েছেন।
আল্লাহ আল্লাহ আল্লাহ,
এত কোরবানির বদৌলতে কোরআনের শিক্ষা, কোরআন আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। আমি যদি বলি জাকির ভাই এটা পড়ার আমার সময় নাই, আমি কেমন মুসলমান? আপনি যে বললেন কোরআনকে রুটিনের মধ্যে অন্তর্ভুক্ত রাখেন, আমার রুটিনের মধ্যে অন্তর্ভুক্ত কেন রাখবো? এটা দিয়ে আমার রুটিন শুরু হবে।
মাসুদ ভাই আপনার সাথে আমি কিছু যোগ করতে চাই যে এখানে কোরআনুল করিম পাঠ করার যে দুনিয়া দিনই ফায়দার কথা বললেন, শুধু দিনই ফায়দা নয়, যে বলছেন যে কেউ বলছে যে আমার সময় নেই কোরআন পাঠ করা, আমার সময় কিসেবেই হচ্ছে, দুনিয়া কামানোর জন্য, তাই তো? যদি কোরআন পাঠ করি আমি দুনিয়াও পাবো। যেমন হাদিসের মধ্যে রয়েছে হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, যেটা কিনা ইহুয়াল উলুমের প্রথম খণ্ডে 882 পৃষ্ঠায় উদ্ধৃত হয়েছে, যে গড়ে কোরআন তিলাওয়াত করা হয় তা সে গড়ের বাসিন্দাদের জন্য রিজিকের প্রশস্ততা, তার অনেক কল্যাণ রয়েছে, সে ঘরে ফেরেশতা উপস্থিত হয়, শয়তান পালন করে, আর যে ঘরে কোরআন তিলাওয়াত করা হয় না তা সে ঘরের বাসিন্দাদের জন্য আযাবের কারণ হয়, কল্যাণ দূর হয়ে যায়, ফেরেশতা বের হয়ে যায়, শয়তান প্রবেশ করে।
আমি যতই কল্যাণ চাই না কেন দিবে তো আল্লাহ তাআলা, না
জি
আল্লাহ তাআলা কালাম পড়লেই না আল্লাহ তাআলা আমাকে কল্যাণ দিবে, ঠিক না? হাইয়া আলা সালাহ, হাইয়া আলা ফালাহ বলে মসজিদ থেকে আমাকে ডাকছে, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আর আমি মসজিদে না গিয়ে আমি অন্যদিকে কল্যাণ তার আসে যাচ্ছি, তো সেখানে কল্যাণ কে দিবে? আল্লাহ তাআলা তো দিবেন না? তো আল্লাহ তাআলা দেয়া নামাজ ও কোরআনের পাক যদি আমি তেলাওয়াত করি তো কল্যাণ আমি অনায়াসে পাবো। হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে যে মানুষ যদি কোনো কিছু না চায় আল্লাহ দাবারা, কিন্তু শুধু তেলাওয়াত করতে থাকে, কোরআন পড়তে থাকে, এর বদৌলতে আল্লাহ তাআলা তাকে না চাইলেও দান করবেন।
অনেক সময় মাসুদ ভাই আফসোস লাগে কি রকমের, অনেক মানুষ কোরআন পাকের তেলাওয়াত সঠিকভাবে করতে পারে না, মাত্র দুই চারটা সুরা জানে মুখস্থ, ছোটবেলায় হয়তো মক্তবে শিখছে, এভাবে করে বা কারো থেকে শুনে শুনে শিখছে, তেলাওয়াত করতে জানে না। যদি নেকির দাওয়াত দিতে যাই যে ভাই চলুন কোরআনটা তো সহিভাবে শিখে নেন, তো বলে মানে তার থেকে উত্তর আসে যে আসলে সংসার আছে, ফ্যামিলি আছে, এখন যতটুকু পারি এটা দিয়ে নামাজ আদায় করি, আস্তে আস্তে শিখব। এখন এই যে এক কথা আমাদের মধ্যে যে যদি না জানি তবে আল্লাহ মাফ করবে, অনেকে বলে না এটা যে জানি না কি হবে আল্লাহ মাফ করবে, কতদিন? আজ বয়স আমার 10 বছর, জানি না আল্লাহ মাফ করবে, একটা দোহাই দিয়ে চলে আসলাম। 20 বছর, জানি না। 30 বছর বয়স হয়ে গেল, এখনো বলি কোরআনে পাকের তেলাওয়াত জানি না, যা পারি তাই দিয়ে নামাজ পড়ি আল্লাহ মাফ করবে। 40 বছর, 50 বছর, মৃত্যুর কাছাকাছি চলে আসলাম, এখনো একটাই শব্দ মুখ থেকে বারবার বের করি যে জানি না আল্লাহ মাফ করবে। কিন্তু জানেন না কেন? জানায় বাধা কোথায়? কেন শিখতেছি না আমরা? এতভাবে আহ্বান করছি, এতভাবে দাওয়াত দিচ্ছি, আসেন
এই যে এক মাসের ইতেকাফ হবে, আপনি আসেন, আইসা ইতেকাফ করেন, আর এখানে কোরআনে পাকের তেলাওয়াত শিখেন, 63 দিনের তরবিয়তি কোর্স হয়, এখানে আপনি অংশগ্রহণ করেন, এরপর এখানে কোরআনে পাকের তেলাওয়াত শিখেন, ফয়জানে কোরআন কোর্স হয়, এটার মধ্যে অংশগ্রহণ করেন, এখানে এসে কোরআনে পাকের তেলাওয়াত শিখেন, শিখবেন না, শুধু এটাই বলবো যে জানি না, আল্লাহ মাফ করবে, আল্লাহ তো মাফ করার জন্য আলহামদুলিল্লাহ দয়াবান আল্লাহ আছেন, কেন শিখি না, শেখায় বাধা কোথায়? অবশ্যই বোঝা গেছে এখানে যে আপনার আমার অন্তরের মধ্যে শেখার আগ্রহটা খুবই কম। যদি আমাদের আগ্রহ থাকতো তবে একভাবে না একভাবে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শিখে নিতাম, বা শেখার আগ্রহ যদি থাকতো তবে আমরা শেখার ব্যবস্থা করতাম। আজ মোবালিকে দাওয়াত ইসলামী, তাকে বলেন আপনি যে ভাই আমি কোরআনে পাকের তেলাওয়াত শিখতে চাই, আপনাকে না করবে না, সে আধা ঘন্টা হলো আপনাকে পড়ানোর ব্যবস্থা করবে, সে পড়াবে, সময় বের করে আপনাকে সময় দিবে, কিন্তু আপনার আর আমার মধ্যে সে আগ্রহ দেখা যায় না। আজ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই যে খিদমত, কোরআনের খিদমতই করে আসছে, ঘরে ঘরে মানুষকে যেন, ঘরে ঘরে মানুষ যেন কোরআনে পাকের মহাব্বতকারী হয়ে যায়, ঘরে ঘরে মানুষ যেন কোরআনের আশিক হয়ে যায়, এই উদ্দেশ্য নিয়ে তো আলহামদুলিল্লাহ এই পথ চলা দাওয়াত ইসলামীর। আর এই পথ চলার মাধ্যমেই আজকে শুনতে পাওয়া যায় আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে যে ডকুমেন্টারি আপনারা দেখছেন বারবার, সেখানে বলা হয় 2 লক্ষেরও বেশি আজ হাফিজে কোরআন হয়েছে, হ্যাঁ নাজেরা পড়েছে আলহামদুলিল্লাহ, এত হাজার মাদ্রাসাতুল মদিনা রয়েছে, তারপরে আপনার আমার সন্তানই তো পড়ে, আর পরে বিদেই তো দাওয়াত ইসলামী মাদ্রাসা দিন দিন বাড়াচ্ছে আলহামদুলিল্লাহ। তো দর্শক, আপনি আমি কোরআন থেকে কেন দূরে থাকবো, আপনি আমি কোরআনে পাকের তেলাওয়াত থেকে কেন দূরে থাকবো, আসুন আমরা নিয়ত করে নিই যেভাবে হোক আমি সহি শুদ্ধ ভাবে কোরআনে পাকের তেলাওয়াত শেখার চেষ্টা করি। আর যারা তেলাওয়াত জানি সপ্তাহ ঘুরবে তো এক খতম দিব, আরো যদি সময় পাই তো আমরা আরো বেশি করে কোরআনে পাকের খতম দেওয়ার চেষ্টা করি। আবু হানিফা রাহমাতুল্লাহি তালালের জীবনের মধ্যে আসে, তিনি রমজানুল মোবারকে 61 বার কোরআনে পাকের খতম দিতেন, সুবহানাল্লাহ। তো আমরা যদি তার অনুসারী হই আমরা কেন পারবো না? এক ইসলামী বোনের আরো একটি এসএমএস আসলেন, মদনপুর এলাকা থেকে এসএমএস করলেন যে আমি প্রতিদিন কোরআনে পাকের তেলাওয়াত করি, আমার জন্য দোয়া করবেন যাতে এভাবে করে ধারাবাহিকতা আমি বজায় রাখতে পারি, সবসময় যেন কোরআনে পাকের তেলাওয়াত করতে পারি। আরেকজন এসএমএস করলেন, আমি হাফেজ মোহাম্মদ সাইফুল, কিন্তু মাখারিজ সহি নেই, সেটার জন্য কোন ব্যবস্থা আছে কি? আছে আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর মোবাইল লীগের সাথে যোগাযোগ করুন, আর যদি আপনার এলাকায় দাওয়াত ইসলামীও না থাকে তবে আপনি কল সেন্টারে কল দিয়ে এরপরে আপনার শহরের নাম বলুন, আর কল সেন্টার থেকে জেনে নিন আপনার এলাকায় কোথায় সাপ্তাহিক ইজতেমা হয়, ওখানে গিয়ে মোবাইল লীগের সাথে দেখা করুন, যোগাযোগ করুন, এরপরে তার থেকেই আপনি জানার চেষ্টা করুন যে আমি কিভাবে কোরআনে পাকের সহি তেলাওয়াত করতে পারি, কে আমাকে আমাকে পড়াবে। ইনশাআল্লাহ মোবাইল লীগের দাওয়াত ইসলামী আপনাকে সুন্দরভাবে এই বিষয়টি বুঝিয়ে দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআনে পাক তেলাওয়াত করা, মোহাব্বত করা, নিজের প্রতিদিনের রুটিনের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত রাখার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আজকে যে মেহমান আমাদের স্টুডিওতে আসেন রেজাউল ভাই আর মাসুদ ভাই, আপনাদের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ অনুষ্ঠানে সময় দিয়েছেন, অনেক মাদানী ফুল, অনেক কিছু শেখারও আমারও সৌভাগ্য অর্জন হয়েছে। যে সকল দর্শক বৃন্দ আমাদেরকে কল এসএমএস দিয়েছেন আপনাদের শুকরিয়া আদায় করি, সবসময় সঙ্গে থাকুন ইনশাআল্লাহ, মাদানী চ্যানেল থেকে আমরা অনেক কিছু জানার, অনেক কিছু শেখার রয়েছে, শিখতে পারবো আলহামদুলিল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলামে